السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، فيقول الله سبحانه وتعالى بعد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يقول الله سبحانه وتعالى بعد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا نساء النبي لستن كأحد من النساء، إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا. أقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى، وأقمنا الصلاة وآتينا الزكاة وأطيعنا الله ورسوله. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. صدق الله العلي العظيم. সম্মানিত দিনদরদি মুসলমান ভাই ও বোনেরা, কাছে থেকে দূরে থেকে দেশে থেকে বিদেশে থেকে যারা আজকে আমাদের এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করেছেন, আপনাদের প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দেন, তিনিই কেবলমাত্র দিনের মাহফিলে, দিনের মজলিসে, দিনের গ্যাদারিংয়ে, দিনের অনুষ্ঠানে বসতে পারেন। আর তিনি যাকে তৌফিক দেন না, তিনি শত চেষ্টা সহস্র চেষ্টা করেও দিনের কাজে অংশগ্রহণ করতে তিনি পারেন না। অনুরূপভাবে প্রত্যেকের সময় আল্লাহ পাক দিনের জন্য কবুল করেন না, প্রত্যেকের মেধা দিনের জন্য কবুল করেন না, প্রত্যেকটি মানুষের অর্থ দিনের জন্য কবুল করেন না। যাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন তাদের সময়, এনার্জি, টাইম, তাদের অর্থকড়ি, তাদের শ্রম আল্লাহ পাক দিনের জন্য কবুল করে নেন। যারা আল্লাহর পক্ষ থেকে কবুল হয়ে যায় তারা বড় সৌভাগ্যশীল মানুষ, আর যাদের আল্লাহ পাক কবুল করেন না আসলে তারা এই দুনিয়াও পোড়া কপালে এবং আখেরাতে কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না। দেখুন, গতকালকে আমরা একটি চাঞ্চল্যকর বিষয়ে আলোচনা করছিলাম যে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম একাধিক বিয়ে কেন করলেন, কি প্রয়োজন ছিল একাধিক বিয়ে করার জন্য। বিশেষ করে নন মুসলিমরা যখন মুসলমানদের উপর, ধর্মের উপর বিভিন্ন ধরনের প্রশ্ন উঠায়, তার মাঝে এটিও অন্যতম একটি প্রশ্ন থাকে যে তোমাদের দিনের নবী, তোমাদের ইসলামের নবী এতগুলো বিয়ে কেন করেছেন। এই আলোচনা করার আগে আমরা নবী আলাইহিসসালামের স্ত্রীগণের যদি একটু ব্রিফলি ইতিহাস জানতে পারি তাহলে আমাদের এই প্রশ্নটা সহজ হয়ে যায়। এর মাঝে গতকালকে আমরা ছয়জন নবী পত্নীর আলোচনা সংক্ষিপ্তভাবে করেছি। সপ্তম স্ত্রী হলেন হযরত জায়নাব বিনতে জাহাসিন রাদিয়াল্লাহু আন। তিনি নবী আলাইহিসসালামের সম্পর্কে ফুফাতো বোন ছিলেন। প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারাতেই, তার ইঙ্গিতেই তিনি তার পালিত পুত্র, পোষ্যপুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে দেন। এরপরে তাদের স্বামী স্ত্রীর মাঝে বনিবনা হচ্ছিল না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী তার কাছে এসে যায়েদ বিন হারেসা শুধু কমপ্লেইন দিতেন যে আমার স্ত্রীর সঙ্গে আমার বনিবনা হচ্ছে না, মিল মহব্বত হচ্ছে না, সুতরাং আমি তাকে ডিভোর্স দিতে চাই। এরপরে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন দেখলেন এদের সংসার কোনোভাবেই টিকবে না, তখন তিনি সম্মতি জানালেন। যখন ডিভোর্স হয়ে গেল, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে এই যায়নাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের ব্যবস্থা করে দেন। যায়নাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সৌভাগ্যশীল মহিলা যার বিয়ের আলোচনা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, এবং পুরুষদের মাঝে শুধু একজন সাহাবীর নামই পবিত্র কোরআনে এসেছে, সেটি হলেন যায়নাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিভিয়াস স্বামী। ফলাম্মা কদা যায়দুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন ফি আজওয়াজ আদুইয়াইহিম ইদা কদাউ মিনহুন্না ওয়াতারা ফলাম্মা কদা যায়দুন। হযরত আবু বকরের নাম পবিত্র কোরআনে বর্ণিত হয়নি, হযরত ওমরের নাম বর্ণিত হয়নি, হযরত উসমান আলীর, ইবনে মাসউদ, ইবনে ওমর, খাদিজাতুল কুবরা, মা ফাতেমা, কারো নাম পবিত্র কোরআনে বর্ণিত হয়নি, কিন্তু যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নাম আল্লাহ পাক পবিত্র কোরআনে বর্ণনা করেছেন এই বিয়ের ঘটনাকে কেন্দ্র করে। যাই হোক, নবী আলাইহিস সালাম যখন তাকে বিয়ে করেন তখন নবী আলাইহিস সালামের আরো চারটি স্ত্রী ছিল, হযরত সাউদা বিনতে জামআ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাফসা বিনতে ওমর এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা। এই চারজন স্ত্রী তখন ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে তার বিয়ের ব্যবস্থা করেছেন। একটি কুপ্রথাকে উৎখাত করার জন্যই নবীর সঙ্গে তাকে বিয়ে দিয়ে উম্মতে মুহাম্মাদীকে সেই কুপ্রথার হাত থেকে রক্ষা করেছেন। কুপ্রথাটা কি? আরবদের মাঝে প্রচলিত ছিল, পোষ্যপুত্রকে তারা আপন জন্মদাতা, জন্ম দেয়া পুত্রের মতো মনে করত, মিরাসের উত্তরাধিকারী তারা হতো এবং তাদের সঙ্গে তারা পর্দার কোনো বিধান রাখত না। আপন পুত্রের সঙ্গে যে সম্পর্ক, পোষ্যপুত্রের সঙ্গে একই সম্পর্ক হতো, কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় না। পোষ্যপুত্রের স্ত্রীর স্ত্রীকে বিয়ে করা, তালাকের উপরে বিয়ে করা ওইভাবে অবৈধ মনে করত যেভাবে নাকি নিজের আপন পুত্রের বউকে বিয়ে করা, তালাকের পরে বিয়ে করা, এটা অবৈধ তারা মনে করত। কিন্তু পোষ্যপুত্র কখনোই আপন পুত্র হতে পারে না। উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, আল্লাহ পাক বলেন তোমাদের পালক পুত্ররা যাদেরকে তোমরা অ্যাডপ্ট করেছো তাদেরকে তাদের পিতার নামের সঙ্গে সম্পৃক্ত করে ডাকো, হুয়া আকসাতু ইনদাল্লাহ, এটি আল্লাহর কাছে বেশি ইনসাফপূর্ণ। ফা ইল্লাম তাআলামু আবাআহুম, যদি তাদের পিতৃ পরিচয় না জানা থাকে, ছোট বাচ্চা কেউ ফেলে দিয়ে আসছে জঙ্গলে, নদীর পারে ফেলে দিয়েছে, রাস্তায় ফেলে দিয়েছে, কারো দয়া হয়েছে, তিনি তুলে এনে তাকে পুত্র বানিয়ে নিয়েছেন, এখন কার সন্তান কার ছেলে এটা তো জানা নাই, তোমরা যদি তার পিতৃ পরিচয় জানতে না পারো, সে তোমাদের দিনী ভাই হয়ে যাবে, সেই জন্য তারা কখনোই তোমাদের পুত্র হতে পারে না। সেই জন্য পুত্র যখন হবে না, মিরাসের অধিকারীও তারা হবে না। এবং ঘরে যদি স্ত্রী থাকে, আমার স্ত্রীর সঙ্গে আমার পোষ্যপুত্রের পর্দা করা হলো ফরজ হবে। এই জন্য আরবের সেই কুপ্রথাকে উৎখাত করার জন্য নবী আলাইহিস সালাতু সালামের সঙ্গেই যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদায় করেছেন, এবং এই বিয়ের মোহরানাও আল্লাহ পাকের পক্ষ থেকে আদায় হয়ে গেছে। অর্থাৎ মোহরানা দেওয়া হয়নি, কিয়ামতের দিন আল্লাহ পাক দিয়ে দিবেন, ইজাব কবুলও হয়নি। নবী আলাইহিস সালাতু সালাম এই বিয়ের অনুষ্ঠানে অলিমার জন্য সাহাবায়ে কিরামকে দাওয়াত দিয়েছিলেন, সেই অনুষ্ঠানে পর্দার আয়াত নাজিল হয়েছিল। এটি ছিল নবী আলাইহিস সালাতু সালামের সপ্তম নম্বর বিয়ে। অষ্টম নম্বর বিয়ে তিনি হলেন জুয়াইরা বিনতে হারিস, তিনি হলেন নবী আলাইহিস সালাতু সালামের অষ্টম নম্বর স্ত্রী। বনি মুস্তালেক যুদ্ধে তিনি যুদ্ধবন্দী হিসাবে নবী আলাইহিস সালাতু সালামের হাতে এসেছিলেন। তার পিতা ছিল বেদুইন সর্দার, বনি মুস্তালেক গোত্রের সর্দার হারিস ইবনে জুররা। হারিস ইবনে জুররা তিনি ছিলেন গোত্রীয় সর্দার, গোত্রীয় নেতা। আর জুয়াইরা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছিল মাসাহিফ ইবনে সাফওয়ান বিন মুস্তালেক, তিনি বনি মুস্তালেকের যুদ্ধে তিনি মারা গিয়েছিলেন, এরপরে বিধবা হয়ে গিয়েছিলেন। বিধবা হওয়ার পরে যুদ্ধবন্দী হিসাবে তাকে দাসী হিসাবে বন্টন করা হয়েছিল, সাবিত ইবনে কায়েসের ভাগে তিনি পড়েছিলেন। কিন্তু সম্ভ্রান্ত পরিবারের নারী তিনি এটাকে মেনে নিতে পারেননি। এরপরে শেষ পর্যন্ত এর সঙ্গে সাবিত ইবনে কায়েসের সঙ্গে মুক্তিপণে তিনি চুক্তি আবদ্ধ হয়েছিলেন, তোমাকে এত টাকা দিব তুমি আমাকে মুক্ত করে দিবা। এরপরে নিজের মেয়েকে মুক্তি দেওয়ার জন্য, মুক্ত করে নিয়ে যাওয়ার জন্য এবং নবী আলাইহিসসালামের সাক্ষাতের জন্য তিনি যখন মদিনাতে এসেছেন, আসার পরে তিনি নবী আলাইহিসসালামের চারিত্রিক মাধুর্যতা দেখে, উদারতা, নবী আলাইহিসসালামের বৈশিষ্ট্য দেখে, আখলাক চরিত্র দেখে মুগ্ধ হয়ে তিনি নিজেই ইসলাম গ্রহণ করে ফেললেন। বনী মুস্তালিকার যুদ্ধেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার হারিয়ে গিয়েছিল। এরপরে তিনি হার খুঁজতে যখন খুঁজতে খুঁজতে ছিলেন, কাফেলা রওনা হয়ে গিয়েছে, মুনাফিকিনরা এই ঘটনার কেগে হযরত আয়েশা সিদ্দিকার চরিত্রের উপর দাগ ফেলে দিয়েছিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা সিদ্দিকার পবিত্রতার উপরে সার্টিফিকেট দিয়ে পবিত্র কোরআনে সূরাতুন নূরে 10টি আয়াত নাজিল করেছেন। এই বনী মুস্তালিকার যুদ্ধে বন্দিনী হিসাবে তিনি এসেছিলেন। এরপরে যখন নাকি পিতা মুসলমান হয়ে গেল, মুসলমান হওয়ার সাথে সাথে তিনি নিজের পক্ষ থেকে নবী আলাইহিসসালামের সঙ্গে নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তিনি হুজুরকে পিরাপিরে করতে লাগলেন। নবী আলাইহিসসালামও কবুল করে ফেললেন। যখন তিনি কবুল করলেন, তখন হুজুর এই গোত্রের স্ত্রী বিয়ে করার পরে তাদের বহু যুদ্ধবন্দী মুসলমানদের হাতে বন্দী হয়ে এসেছিল। সবাই এখন বলাবলি করতে লাগলো যে এতদিন তো আমাদের শত্রু ছিলেন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু এখন তো তিনি আমাদের জামাই হয়ে গেছেন, কারণ গোত্রীয় নেতার মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেছে। সুতরাং শ্বশুর পক্ষের মানুষদেরকে তিনি কিভাবে বন্দী করে রাখবেন? হুজুর এই কথা শোনার সাথে সাথে 100 থেকে 600 যুদ্ধবন্দীকে তিনি মুক্তি দিয়ে দিলেন। কিন্তু যাদেরকে মুক্তি দিয়েছেন হুজুরের এই আদর্শে মুগ্ধ হয়ে তারা প্রত্যেকে ইসলাম গ্রহণ করলেন। বনী মুস্তালিকার অধিকাংশ মানুষ ইসলাম গ্রহণ করলেন। নবী আলাইহিসসালাম হযরতে জাইনাব জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের ঘরে নিয়ে আসলেন। এরপরে হিজরি 53 সালে তিনি মদিনায় ইন্তেকাল করেছেন এবং মদিনায় তার ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল 65 বর্ষ। এরপরে নবী আলাইহিসসালামের আরেক স্ত্রীর নাম হলো উম্মে হাবিবা। উম্মে হাবিবা এই নামটা আমার কাছে বড় প্রিয়, সেই জন্য আমার মেয়ে নাম রেখেছে হাবিবা। এই নামের থেকেই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন মক্কার কুরাইশ গোত্রের নেতা আবু সুফিয়ানের কন্যা। আবু সুফিয়ানের কন্যা হলো হযরতে হাবিবা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ ইজিদের আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হলেন ইজিদ। ইজিদের আপন বোন হলো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। তিনি তার প্রকৃত নাম আসলে হলো রামলা, রামলা নাম ছিল তার। আমরা সবাই জানি কুরাইশ সর্দার আবু সুফিয়ান তিনি কত প্রতাপশালী ছিলেন এবং আবু সুফিয়ানের যেই স্ত্রীর গর্ভে এই রামলা তথা উম্মে হাবিবার জন্ম হয়েছে তার নাম ছিল সাফিয়া বিনতে আবুল আস। ওনার প্রথম বিয়ে হয়েছিল উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওবাইদুল্লাহ ইবনে জাহাসের সঙ্গে বিয়ে হয়েছিল এবং উভয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। আবু সুফিয়ান বড় শত্রু, কিন্তু তার মেয়ে মুসলমান হয়ে গেছে, তার জামাইও মুসলমান হয়েছে এবং প্রাথমিক পর্যায়ে তারা হাবাসাতে হিজরতও করেছিলেন। হাবাসাতে যখন নাকি হিজরত করেছেন, সেখানে গিয়ে এক মেয়ের জন্মগ্রহণ করে, সেই মেয়ের নাম ছিল হলো হাবিবা। সেই মেয়ের নাম অনুসারে ওনার আসল নাম হলো রামলা, কিন্তু মেয়ের নাম অনুসারে তার নাম রাখা হলো উম্মে হাবিবা, অর্থাৎ হলো হাবিবার মা, এবং পরবর্তীতে তিনি এই নামেই ফেমাস হয়ে গিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য হলো, মুসলমান হয়ে হিজরত করেছে কি ঠিক, কিন্তু তার স্বামীর মদ্যপানের অভ্যাস সে ছাড়তে পারে নাই, অতিরিক্ত মদ্যপান করত। মদ্যপান করতে করতে যেহেতু সেইটা হাবাসা তৎকালীন যুগে খ্রিস্টান ধর্মের অনুসারীদের দেশ ছিল, সে নিজেও খ্রিস্টান হয়ে যায় মুসলমান থেকে, ধর্ম ত্যাগ করে। এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে উম্মে হাবিবাকেও খ্রিস্টান হওয়ার জন্য সে পীড়াপীড়ি করছিল। এই অবস্থা সে অতিরিক্ত মদ্যপান করার সময় সেখানেই হলো ইন্তেকাল করেছে। এখন একটি ছোট্ট শিশু বাচ্চাকে নিয়ে পর দেশে হাবাসার মতো একটা দরিদ্রপ্রীত দেশে বসবাস কঠিন হয়ে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে উমাইয়া জামারি নামক একজন সাহাবিকে হাবাসার বাদশাহ আসহাম নাজাশির কাছে এই বার্তা পাঠালেন যে উম্মে হাবিবাকে সে বড় অসহায়, আপনি সাধ্যমতো সাহায্য করুন, সাধ্যমতো সাহায্য করুন, এবং তিনি কুরাইশ গোত্রপতির মেয়ে, অসহায় হয়ে ইসলাম গ্রহণ করার জন্যই শুধুমাত্র তাকে মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে। এখন রিফিউজি হিসাবে একটা মেয়ে মানুষ আর কিভাবে সেখানে থাকতে পারে, আপনি একটু সাহায্য করুন। আর তিনি যদি সম্মত হন তাহলে আমি প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তার এই অসহায়ত্বকে আমি দূর করতে চাই। সে যদি রাজি হয়ে যায় তাহলে আমার পক্ষ থেকে হে বাদশাহ নাজাশি আপনি উকিল হয়ে বিয়ে পড়িয়ে দিবেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন হাবশার বাদশাহ এই প্রস্তাব দিলেন, তিনি খুশি খুশি রাজি হয়ে গেলেন। 4000 দিরহাম মহর সম্পন্ন করে মহরের বিনিময়ে হাবাসার বাদশাহ নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে তাকে বিয়ে দিয়ে দিলেন। বিয়েটা হয়েছে কিন্তু হাবাসাতে, ইথিওপিয়াতে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন তখন হলো মদিনায়। এই হিজরি সপ্তম সনের প্রথম দিকে এই বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। এরপরে হিজরি 44 সালে 74 বৎসর বয়সে তিনি মদিনাতে ইন্তেকাল করেছেন এবং তার কবরও জান্নাতুল বাকিতেই আছে। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের 10ম স্ত্রী ছিলেন সুফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব। তিনি ইহুদি ধর্মের অবলম্বী ছিলেন। ইহুদিদের গোত্রপ্রধান হুয়াই ইবনে আখতাবের মেয়ে ছিলেন, দেখতে পরমা সুন্দরী ছিলেন, হুজুরের স্ত্রীদের মাঝে সবচেয়ে সুন্দরী ছিলেন তিনি, মা জননীদের মাঝে। তিনি একদিন স্বপ্ন দেখেছিলেন, বনী নজির বনী কুরাইজার সঙ্গে মুসলমানদের যুদ্ধ হয়েছে, সূরাতুল হাসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধের কথা বর্ণনা করেছেন। এই যুদ্ধের আগে যুদ্ধে ইহুদিরা মুসলমানদের কাছে পরাজিত হয়েছিল। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদের উপর আক্রমণ করার আগে সুফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব তিনি এক স্বপ্ন দেখেছিলেন। তিনি স্বপ্ন দেখেন যে পূর্ণিমার চাঁদের মত্ততা সারা পৃথিবীকে ছেয়ে নিয়েছে, সারা পৃথিবীকে আলোকিত করেছে। এই সময় হঠাৎ করে তিনি দেখেন যে আকাশের চাঁদ পূর্ণিমার চাঁদ খসে তার কোলে এসে পড়ল, চাঁদ তার নিজের কোলে, এই স্বপ্ন তিনি দেখলেন। পরের দিন পিতাকে যেয়ে এই স্বপ্ন বললেন। পিতা তখন ইহুদি ধর্ম অবলম্বী যে সমস্ত ধর্মীয় লিডার পণ্ডিতরা ছিল, যাদের স্বপ্নের ব্যাখ্যার যথেষ্ট জ্ঞান ছিল, তাদের কাছে তিনি যে এই স্বপ্নের কথা ব্যাখ্যা জিজ্ঞেস করলেন। তখন তারা স্বপ্নের ব্যাখ্যা শুনে বললেন, যে গোত্রপতি সর্বনাশ হয়ে যাচ্ছে। বলছে কি সর্বনাশ? যে সর্বনাশ হবে এটা আর বলা আপনার কাছে অপেক্ষা রাখে না। আপনার কন্যা সুফিয়া বিনতি হুয়াই সে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করবে অচিরেই। আকাশের চাঁদ খসে পড়া তার কোলে আসা, খসে পড়ার অর্থ হলো আকাশের চাঁদ মানে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার কোলে আসার অর্থ হলো পরিণয়ন সূত্রে সে আবদ্ধ হবে। সুতরাং সর্দারি শেষ, লিডারি সব শেষ হয়ে গেল। আর আমাদের আর এই আমরা যে মানুষকে ধোকা দিয়ে ধর্মীয় বিকৃত সাধন করে মানুষদের কাছ থেকে আমরা যে ইনকাম করতাম, এই পত পীরগিরিও বন্ধ হয়ে গেল, সব সর্বনাশ হয়ে যাবে। এই স্বপ্নের পর থেকেই হুয়াই ইবনে আখতাব তার চিন্তার ভাজ কপালে, চিন্তার সাপ কপালে পড়ে গেল। তবে তিনি নিশ্চিত হয়ে গেছেন যে এই ধরনের কোন একটা ঘটনা ঘটবেই। এরপরে যখন নাকি মুসলমানদের সঙ্গে খাইবারের যুদ্ধ হলো, আপনারা তো সেই যুদ্ধের ইতিহাস শুনেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে তিনি যুদ্ধ করেছিলেন। হযরত আলীর হাতে যখন নাকি ঝান্ডা দেওয়া হয়েছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঝান্ডাকে ইসলামের পতাকে উড্ডীন রেখে মুসলমানদের গলায় সেদিন তিনি বিজয়ের মাল্যকে তিনি পরিয়ে দিতে পেরেছিলেন। যখন মুসলমানদের বিজয় হয়ে গেল, অঢের সম্পদ মুসলমানদের হাতে এসেছিল, এবং এই খায়বার বিজয়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতাহতে পূর্বে কয়েক বছর হুদাইবিয়ার সংগীত সন্ধির পরেই আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছেন, ومغانم كثيرة يأخذون الله سبحانه وتعالى এই যুদ্ধের ইঙ্গিত পর্যন্ত সূরাতুল ফাতাহে দিয়ে দিয়েছেন যে মুসলমানদের সঙ্গে যুদ্ধ হবে এবং সেখানে প্রচুর যুদ্ধলব্ধ সম্পদ তথা গনিমত মুসলমানদের হস্তগত হবে। ইহুদিরা সব যুগে হলে রিচ, দুনিয়ার ইতিহাসে কোনো সময় নাই যে তারা পুর হয়েছে, সব যুগে তারা হলে রিচ ছিল। সুতরাং সেই যুদ্ধ যখন তারা মুসলমানদের হাতে পরাজিত হল এবং তার স্বামী ইবনে আবিল সেও সেই যুদ্ধে হলো নিহত হয়েছিল, তো সুফিয়া বিনতে হুয়াই তিনি বন্দীদের মাঝে অন্যতম বন্দী হিসাবে এসেছিলেন। এরপরে যখন দাস দাসী হিসাবে তাকে সাহাবায়ে কেরামদের মাঝে বন্টন করে দেওয়া হলো, তখন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্টনে তিনি পড়েছিলেন। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মাঝে সবচেয়ে সুন্দর সাহাবি ছিলেন, দেখতে একদম চাঁদের মতো টকটকে ছিল। সেই জন্য অধিকাংশ সময় হযরতে জিবরিল যখন নবী আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে মানুষের আকৃতিতে এসেছেন, অধিকাংশ সময় তিনি হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি ধারণ করে এসেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম যখন রোম সম্রাটের কাছে, মনির ভাই এগুলো এখন রাখেন আপনারা, রোম সম্রাটের কাছে যখন চিঠি লিখেছিলেন, চিঠি পাঠানোর জন্য তো একজন দূত প্রয়োজন, কাকে পাঠানো যায়? খ্রিস্টানরা সৌন্দর্যের পূজারী, তারা সুন্দরের পাগল, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসালাম তাদের মাইন্ডকে রিড করতে পেরে তিনি দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাটের কাছে ইসলামের দাওয়াতের চিঠি দিয়ে তিনি পাঠিয়েছিলেন। সেই জন্য রাষ্ট্রদূত একটু দেখতে দেখতেও সুন্দর হওয়া লাগবে। বাংলাদেশের এই যে কয়েকদিন আগে একজন মন্ত্রী মারা গেছেন, মহিলা মন্ত্রী চিরকুমারী, দেখতে শ্রীদীপের মতো না, সুন্দর না? হ্যাঁ, কি বলেন? মাশাআল্লাহ, শ্রীদেবী একদম। রাষ্ট্রদূতদেরকে সবসময় হলো তাদের চেহারার যেন আকর্ষণ থাকে, চেহারার ভিতর রোয়াব থাকে, চেহারার ভিতর ভাব গম্ভীর্যতা থাকে, চেহারার সৌন্দর্য থাকে, এই ধরনের মানুষকে হলো রাষ্ট্রদূত করতে হয়, যেটা নবী আলাইহি সাল্লাতু সালাম করেছেন। তো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগে তিনি অংশে পড়লেন। তিনি তখন সাহাবায়ে কেরাম এসে নবী আলাইহি সাল্লাতু সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুফিয়া হলো বনি ইসরায়েলের গোত্রপতির হলো মেয়ে, আর বনি ইসরায়েল তারা হলো নবীদের বংশ। হযরত হারুন আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইয়াকুব, ইউসুফ এদের বংশধর। সুতরাং আপনার এই দিকে বিবেচনা করে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নিজের আয়ত্তাধীন এই মহিলাটাকে, এই দাসীটাকে রাখা উচিত, কোন সাহাবীর মাঝে বন্টন করে দেওয়া উচিত না। সাহাবায়ে কেরাম হুজুরকে প্রস্তাব দিলেন, শুধু প্রস্তাবই দিলেন না, পীড়াপিড়ি শুরু করে দিলেন। এরপরে নবী আলাইহি সালাতু ওয়াসালাম তিনি তার সম্মানের দিকে লক্ষ্য করে, বংশীয় মর্যাদার দিকে লক্ষ্য করে নবী আলাইহি সালাতু ওয়াসালাম তখন তাদের এই প্রস্তাবকে গ্রহণ করলেন। দেখুন হাদিসে আসছে, আনজিলুন নাসা মানাজিলাহুম, প্রত্যেকটি মানুষের স্তর অনুযায়ী তোমরা সম্মান করো। মানুষের স্তর, মানুষের মাঝে কোনো বিভেদ নেই, সব মানুষ আল্লাহর কাছে ইকুয়াল, কিন্তু দুনিয়ার হাইসিয়াতে মানুষের সম্মান আছে। এখন আপনার মসজিদে সিটি মেয়র আসছে, আপনি সাধারণ একটা মানুষকে যেভাবে ওয়েলকাম করবেন, সিটি মেয়রকে আপনাকে সেভাবে ওয়েলকাম করবেন, নাকি তার স্ট্যাটাস ঠিক রাখা লাগবে, প্রোটোকল ঠিক রাখা লাগবে, তার মর্যাদা বোধ ঠিক রাখা লাগবে। প্রাইম মিনিস্টার আসলো, তাহলে প্রাইম মিনিস্টারের যে দুনিয়াবি স্ট্যাটাস আছে, প্রোটোকল আছে, তার মর্যাদা বোধ আছে, এগুলো সব ঠিক রাখা লাগবে। এই জিনিসটা আমরা অনেকে বুঝতে চাই না, বুঝতে পারি না আমরা। এটি হলো নবী আলাইহিসসালামের হাদিস, আনজিলুন নাসা মানাজিলাহুম, একজন উচ্চ শিক্ষিত মানুষ সমাজের মাঝে তার প্রভাব আছে, প্রতিপত্তি আছে, মর্যাদা আছে, তার সম্মান আছে সমাজে, সেই মানুষটাকে আপনাকে সেভাবেই আপনার তার সঙ্গে আচরণ করা লাগবে। আপনি যদি তার সঙ্গে যদি লেবারের মতো আচরণ করেন, তার মর্যাদাবোধ যদি আপনি না বোঝেন, তাহলে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের এই হাদিসের উপর আমল করা হবে না, তার মর্যাদাবোধ ঠিক রাখা লাগবে। সেই জন্য যে মানুষ সম্মানিত মানুষের সম্মান বোঝে না, সেই মানুষের মাঝে আর পশুর মাঝে কোনো পার্থক্য নেই, সম্মানিত মানুষের সম্মান বুঝতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। এরপরে নবী আলাইহি সালাতু ওয়াসালাম তাকে মুক্তি দিয়ে দান করলেন, মুক্তি দিয়ে হুজুর তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। এইবার স্বপ্ন পূর্ণ হইল কিনা, আকাশের চাঁদ, পূর্ণিমার চাঁদ কোলে এসে পড়েছে, এইবার আকাশের চাঁদ সত্যি তার ঘরে, ঘরকে আলোকিত করেছে। সালাম যখন নাকি তাকে বিয়ে করেছেন, তারপর থেকে এই গোত্রীয় মানুষ হুজুরের শত্রুতা ছেড়ে দিয়েছে। এটা ছিল হুজুরের পলিটিক্যাল বিয়া, রাজনৈতিক বিয়ে ছিল এটা। হযরত সুফিয়া রাদিয়াল্লাহু, সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা, তিনি হিজরি 50 সনের রমাদান মাসে 60 বছর বয়সে মদিনায় ইন্তেকাল করেছেন এবং তার কবরও হলো মদিনাতে অবস্থিত। নবী আলাইহিস সালাতু ওয়াসালামের সর্বশেষ স্ত্রী মাইমুনা বিনতে হারেস রাদিয়াল্লাহু আনহা, তিনি হলেন উম্মে ফজলের হলো বোন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরতে আব্বাস, নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শালিকা। তিনি বিধবা হয়ে গেলেন, এরপরে নিজেকে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করার জন্য তিনি নিজেকে রেডি করলেন, তিনি হুজুরের জন্য উৎসর্গ করে দিলেন নিজেকে। আর আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আহলালনা লাকা আজওয়াজাকা আল্লাতী আতাইতা উজুরাহুন্না ওয়া মা মালাকাত ইয়ামিনুকা মিম্মা আফা আল্লাহু আলাইকা ওয়া বানাতি আম্মিকা ওয়া বানাতি আম্মাতিকা ওয়া বানাতি খালিকা ওয়া বানাতি খালাতিকা আল্লাতী হাজারনা মাআক ওয়ামরাআতান মুমিনাতান ইন ওয়াহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদা আন-নবী আন ইয়াস্তানকিহাহা। কোন নারী যদি নিজেকে উৎসর্গ করে দেয় নবীর জন্য আর নবীও তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে সম্মত হয়, আমি আল্লাহ নবীর এই বিয়েকে হালাল করে দিলাম। খালিসাতান লাকা, হে নবী শুধু আপনার জন্যই বিশেষ করে দিলাম, মিন দুনিল মুমিনিন, আপনার উম্মতের জন্য এই বিধান নাই, আপনার উম্মতের জন্য না, বরং হলো আপনার জন্য এই বিধান করে দিলাম আমি আল্লাহ। হযরতে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন তাকে বিয়ে করলেন হিজরি সপ্তম সনে শাওয়াল মাসে মক্কা নগরীর অদূরে সাফর নামক স্থানে তাদের হলো বিয়ে হয়েছিল। কিন্তু হিজরি একান্ন সনে আশি বৎসর বয়সে এই একই জায়গায় যেখানে বিয়ে হয়েছে সেখানেই তার হলো ইন্তেকাল হয়েছিল। আর আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হলো আপন ভাগিনা, সুতরাং এই ভাগিনা হলো তার জানাজা পড়িয়েছে। এই হলো নবী আলাইহিসসালামের স্ত্রীদের বিয়ের হলো সংক্ষিপ্ত ইতিহাস। এইবার আসুন প্রশ্নের দিকে। প্রশ্ন কি ছিল? নবী আলাইহিসসালাম এতগুলো বিয়ে কেন করলেন, এগারোটা বিয়ে কেন করলেন? সঙ্গে বরং হলো হুজুর যখন ইন্তেকাল করেছেন তখন নয় জন স্ত্রী জীবিত ছিল, এতগুলো বিয়ে কেন করলেন নবী আলাইহিসসালাম? আল ইয়াযু বিল্লাহ, এটা কি যৌবিক চাহিদার কারণে তিনি বিয়ে করেছেন নাকি অন্য কোনো পারপাস ছিল? এটি হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, এত কিছু ভূমিকা আপনাদের দুই দিন হলো শুধু বলছি প্রশ্নটার উত্তরটা বোঝার জন্য, নবী আলাইহিসসালামের কোন বিয়ে যৌবিক চাহিদার কারণে সংগঠিত হয়নি, যৌবনের তাড়নায় যে তিনি বিয়ে করেছেন এই জন্য একটি বিয়েও অনুষ্ঠিত হয়নি, মৌলিকভাবে তিনটি কারণে তাকে হলো বিয়ে করতে হয়েছে। এক নম্বর কারণ হলো দীনই প্রয়োজন, দীনের জরুরতের কারণে তাকে বিয়ে করতে হয়েছে একাধিক, দীনই প্রয়োজন। দুই নম্বর হলো পলিটিক্যাল, রাষ্ট্রীয় মুলকি প্রয়োজন, অর্থাৎ হলো পলিটিক্যাল কারণে তাকে বিয়ে করতে হয়েছে। আর তিন নম্বর হলো সাংসারিক কারণে তাকে হলো বিয়ে করতে হয়েছে, সংসার ঠিক রাখার জন্য। তাহলে তিন কারণে নবী আলাইহিসসালামকে একাধিক বিয়ে করতে হয়েছে। একটা হলো প্রথম নম্বর কি দীনি কারণ, দুই নম্বর হলো রাষ্ট্রীয় কারণ উম্মতের ফায়দার জন্য, এবং তিন নম্বর হলো নবী আলাইহিসসালাম যে তিন নম্বর যে বিয়ে করেছেন এই বিয়ের কারণ ছিল হলো পারিবারিক কারণে, পারিবারিক কারণে। দীনের কারণে কোন কোন বিয়ে হয়েছে? দীনের কারণে বিয়ে করতে হয়েছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ইসলাম প্রচারের জন্য কিছু অর্থনৈতিক সচ্ছলতাও প্রয়োজন। প্রত্যেকটি যুগে ইসলামের কাজ করতে হলে অর্থের প্রয়োজন পড়ে, অর্থ এটি উদ্দেশ্য নয় কিন্তু অর্থ ছাড়াও কোনো কিছু করা যায় না। আপনি একটা মসজিদ বানাবেন, অর্থের প্রয়োজন আছে কিনা? একটা এতিমখানা বানাবেন, অর্থের প্রয়োজন আছে কিনা? একটা মাদ্রাসা বানাবেন, অর্থের প্রয়োজন আছে কিনা? তাহলে অর্থনৈতিকভাবে সচ্ছলতার প্রয়োজন ছিল। নবী আলাইহিসসালাম এতিম হিসাবে জন্মগ্রহণ করেছিলেন, জন্মের আগেই পিতা নাই, ছয় বৎসরে মা নেই, আট বৎসরে দাদা নেই, কঠিন দারিদ্রতার সাথে সংগ্রাম করে তিনি বড় হয়েছেন। আজকে ইসলাম প্রচার করতে গিয়ে তার কিছু সম্পদের প্রয়োজন, এই সম্পদ তার কাছে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজাতুল কুবরা নামক মক্কার সেই ধনাঢ্য মহিলার অন্তরে নবীর প্রতি শ্রদ্ধাবোধ, নবীর প্রতি সম্মান বোধ সৃষ্টি করে দিলেন। তিনি নিজের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিলেন হুজুরকে। হুজুরের চারিত্রিক মাধুর্যতা, চারিত্রিক বৈশিষ্ট্য, এবং তাকে তিনি দুইবার হলো সিরিয়াতে বাণিজ্যের জন্য পাঠিয়েছিলেন। সেই সময় সফরে যে সমস্ত মিরাকলস, যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটেছিল সেগুলোও তিনি দাসদাসীদের মাঝে মাধ্যমে শুনেছিলেন। এরপরে তার ব্যবসাতে আল্লাহ পাক যে অন্যান্য সময়ের চেয়ে দ্বিগুণের চেয়ে বেশি বরকত দান করেছিলেন, এই সব কিছু মিলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও পবিত্রা, তাহেরা, তিনি পবিত্রা ছিলেন। এই পবিত্র মানুষের সঙ্গে বিয়ের জন্য নিজেই প্রস্তাব দিলেন। নবী আলাইহিসসালাম চাচার সঙ্গে পরামর্শ করলেন, চাচা আবু তালেবকে যে বললেন, চাচাও রাজি হয়ে গেলেন, বিয়ে হয়ে গেল। নবী আলাইহিসসালাম যখন নাকি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনবতী মহিলা তার নিজের জীবনের সমস্ত সম্পদ নবীর চরণে, নবীর সামনে এসে উপস্থিত করে দিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ দিয়ে নবী আলাইহিসসালামের সমস্ত জরুরত পুরা হয়ে গেল। দেখুন, আপনি তখনই দিনের কাজ পূর্ণাঙ্গভাবে আপনি করতে পারবেন যখন আপনার ফ্যামিলি নিয়ে পিস্টন থাকবে না। আপনার যখন পিস্টন আছে আপনি সারাদিন দিনের কাজ করতে পারবেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা মনোনীত হলেন তখনও পর্যন্ত তিনি ছোটখাটো একটু ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। সাহাবায়ে কেরাম দেখলেন যে আবু বকর যদি সময়টা বাজারে কাটায় তাহলে ইসলামী খেলাফতের কাজ কেমনে করবে, উম্মতের বৃহৎ স্বার্থ নষ্ট হয়ে যাবে। সেই জন্য সাহাবায়ে কেরাম বসে পরামর্শ করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, আমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নির্ধারণ করে দেই, যেই বেতন দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সংসার চালাতে পারেন, আর তিনি ফ্রি হয়ে গেলেন, সমস্ত টাইমটা উম্মতের জন্য এবং সমস্ত টাইমটা মানবতার জন্য তিনি উৎসর্গ করে দিতে পারবেন। তো নবী আলাইহিসসালাম যদি ওই সময় যদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই সম্পদ যদি না পেতেন তাহলে পিস্তান থাকত, সংসার অত ছোট না, একদম স্ত্রী আছেন, চারটা মেয়ে আছে, তারপরে ছেলেও ছিল, ছেলেরা মারা গেছেন কিন্তু ছেলে তো ছিল, এত বড় একটা সংসার চালাতে নবুয়তের গুরুদায়িত্ব আদায় করবেন, প্রচার প্রসার করবেন, নাকি সংসার চালানোর জন্য সারাদিন রিজিকের পিছনে ঘুরবেন, তাহলে তার পক্ষে দায়িত্ব আদায় করা পূর্ণাঙ্গভাবে সম্ভবপর ছিল না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে ঢেলে দিয়েছেন যে নবীর পিষ্টান যেন দূর হয়ে যায়। এটা দীনের কারণে বিয়ে ছিল, তিনি যৌবিক কারণে বিয়ে করেননি। আর শুধু তাই না, বিয়ের পরে হুজুরের 50 বছর বয়স পর্যন্ত হযরত খাদিজা বেঁচে ছিলেন, অর্থাৎ তাদের সাংসারিক জীবন হলো 25 বৎসরের। এই 25 বৎসর যৌবনের যখন নাকি ভরা সন্ধ্যা ছিল, ভরা দুপুর ছিল যৌবনের, সেই সময়ে 25 বৎসরে নবী আলাইহিসসালাম দ্বিতীয় বিয়ে করেন নাই। তাহলে বোঝা গেল যে এটা হলো দিনই জরুরতে এই বিয়ে করেছিলেন। সেই জন্য হুজুর বলেছিলেন যে যখন আমার কেউ ছিল না তখন ছিল খাদিজা আর আবু বকর, মক্কার কেউ আমাকে বিশ্বাস করতো না, খাদিজা বিশ্বাস করেছে, কেউ আমাকে সাহায্য করে নাই, খাদিজা সাহায্য করেছে, আবু বকর সাহায্য করেছে, আবু বকর আমাকে বিশ্বাস করেছে, এই দুইজনের ঋণ আমি নবী আদায় করতে পারি নাই, আল্লাহ পাক কিয়ামতের দিন আল্লাহ শান অনুযায়ী এই ঋণ আদায় করে দিবেন, এটি দিনই জরুরত। এরপরে জয়নাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, তাকে বিয়ে করলেন একটি দিনই মাসআলাটাকে নবীর মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় প্রতিষ্ঠিত করলেন যে পুত্রবধূ, পোষ্যপুত্র কখনোই আপন পুত্রর মতো হতে পারে না, আর তোমরা যে কুপ্রথা সৃষ্টি করে রেখেছ, পোষ্যপুত্র স্ত্রীর সঙ্গে তালাক হয়ে গেলে আর সেই স্ত্রীকে তার যেটা নাকি শ্বশুর যাকে বলা হয় সে বিয়ে করতে পারবে না, আপন শ্বশুর না, পোষ্যপুত্র হিসাবে শ্বশুর তিনি বিয়ে করতে পারবেন না, এই কুপ্রথাটাকে উৎখাত করা নবীর মাধ্যম দিয়ে আল্লাহ পাক করলেন। নবী আলাইহিসসালাম আল্লাহর সিদ্ধান্ত নেওয়ার পরেও এই ঘটনা হুজুর কাউকে বলেন নাই লজ্জায়, কারণ হলে মক্কার মানুষরা কি বলবে। হুজুর বলে, এরপরে কোরআনের আয়াত নাজিল হলো, হে নবী আপনি লোকচক্ষুর ভয়ে আপনি লজ্জিত হয়ে এই ঘটনা প্রকাশ করেন নাই, আল্লাহু লা ইস্তাহি মিনাল হাক্কি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য প্রকাশ করতে লজ্জা বোধ করেন না। ফালাম্মা কাদা সাইদুম মিনহা ওয়া তারান যাওয়াজনাকাহা, যখন যায়েদের সঙ্গে তার বিচ্ছিন্নতা হয়ে গেল, যাওয়াজনাকাহা আমি আল্লাহ তার সঙ্গে আপনার বিয়ে দিয়ে দিলাম। তাহলে বিয়ে কে দিয়েছেন? সেই জন্য হযরতে জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী অন্য স্ত্রীদের উপর ফখর করে বলতেন, আরে তোমরা তো ওই মহিলা হুজুরের ওই স্ত্রী, তোমাদের সবার বিয়ে হলো এই দুনিয়ার জিন্দগিতে হয়েছে, কোনো কাজই না কোনো মুরব্বী পড়াইছে, আর আমি হলাম সেই ভাগ্যবতী মহিলা, আমার বিয়ের কাজই ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার বিয়ের সাক্ষীও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইজাব কবুলও আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে। যাওয়াজনাকাহা লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনিন হারাজুন ফি আজওয়াজি আদ'ইয়াইহিম ইযা কাদাউ মিনহুন্না ওয়া তারা, যেনো পোষ্যপুত্র সম্পর্কে মুমিনদের সমাজে কোনো ধরনের জটিলতা থাকতে না পারে, এই কুপ্রথা যেন না থাকতে পারে, এই কুপ্রথাকে উৎখাত করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে আপনাকে বিয়ে দিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রসুলের এই বিয়ে হলো দ্বীনি জরুরতে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একমাত্র কুমারী স্ত্রী, তার সঙ্গে বিয়েও হয়েছিল দ্বীনি জরুরতে। সর্ববৃহৎ সবচেয়ে বড় মুহাদ্দিসকে সাহাবায়ে কেরামের মাঝে বলেন তো, সবচেয়ে বড় মুহাদ্দিসকে সাহাবায়ে কেরামের মাঝে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে কার থেকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে দ্বিতীয় নম্বর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, 2200 উপরে হাদিস তার থেকে হলো বর্ণিত হয়েছে, 2200 হাদিসের রাবি হলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু তাই নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে রাষ্ট্রীয় যখন গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত নিতে হতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূত পাঠাতেন আম্মা জান আয়েশার কাছে যে শরীয়তের এই মাসআলায় শরীয়তের সঠিক সিদ্ধান্ত কি হবে, আম্মা জান যেন আমাদেরকে বলে দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা ভিতর থেকে বলে দিতেন এই সমস্যার সমাধান, শরীয়ত সমাধান হবে হলো এইটা। এরপরে এলেমের চর্চা দুনিয়াতে যে প্রতিষ্ঠিত হয়েছে, বিশেষ করে হাদিসের চর্চা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অন্যতম একজন টিচার, উরওয়া ইবনে জুবায়ের এর মতো মুহাদ্দিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হলো ছাত্র, বড় বড় সাহাবায়ে কেরাম তার দরবারের সামনে তার দরজার সামনে বসে থাকতো তার কাছ থেকে হাদিস শেখার জন্য, তাবেঈনরা বসে থাকতো তার সামনে গিয়ে দরজার সামনে তার কাছ থেকে হাদিস শেখার জন্য। দেখুন, এই পৃথিবীর অর্ধেক হল নারী অর্ধেক হল নর, কিছু মাসায়েল আছে যেই মাসায়েল গুলা পুরুষ নারী সবার জন্য সমান, নামাজের মাসায়েল সব সমান, কিছু পার্থক্য আছে, হজ নারী পুরুষ উভয়ের উপর ফরজ, রমাদানের রোজা ইকুয়াল সবার জন্য, যাকাতের মাসআলা বলতে গেলে একই, কিন্তু কিছু মাসায়েল আছে যেগুলো নাকি শুধু পুরুষদের সাথে সম্পৃক্ত। দেখেন দাড়ির মাসআলা, মহিলাদের দাড়ি আছে, তাহলে এই দাড়ির মাসআলা মহিলাদের সঙ্গে সম্পৃক্ততা, সংসারের ভরণ পোষণ নারীদের একটু দায়িত্ব নাই, এটা হলো পুরুষদের দায়িত্ব। স্ত্রীর ভরণ পোষণ, ছেলে মেয়ের ভরণ পোষণ, বাবা মার ভরণ পোষণ, ছোট ভাই বোন যদি থাকে তাদের ভরণ পোষণ, এমনকি দাদা দাদি নানা নানি পর্যন্ত যদি থাকে তাদের ভরণ পোষণও হলো সচ্ছল পুরুষের উপর হলো ফরজ, নারীদের উপরে এটা ফরজ না। খেলাফতের দায়িত্ব আদায় করা, এটা হলো পুরুষদের হলো দায়িত্ব। যুদ্ধের ময়দানে গিয়ে শত্রুর মুখামুখি হওয়া, এটা হলো পুরুষদের দায়িত্ব। হ্যাঁ, নার্সিং কাজ নারীরাও করতে পারে, চিকিৎসার কাজ নারীরাও করতে পারে। এরপরে ইমামতির কাজ, এটা নারীর দ্বারা সম্ভব? তাহলে তো অধিকাংশ দুনিয়ার অধিকাংশ মসজিদে হলো একজন করে ইমাম, ইমাম সবের 10 দিন নামাজি নাই মাসে, তাহলে মুক্তাদিরা ওদের অবস্থা কি হবে? ইমাম সাহেবের তো নামাজ নাই, তাহলে মসজিদ সব হলো শূন্য হয়ে যাবে। মুয়াজ্জিনের দায়িত্ব আদায় করা, এটা হলো পুরুষদের মাসআলা। তাহলে কিছু মাসআলা আছে যেগুলো নাকি যৌথ, আর কিছু শুধু পুরুষদের মাসআলা, আর কিছু মাসায়েল আছে যেগুলো নাকি নারীদের সাথে সম্পৃক্ত। হায়েজ নেফাজের মাসায়েল, নারীদের সঙ্গে দুগ্ধ পান করার মাসায়েল, নারীদের সাথে সম্পৃক্ততা। পর্দার মাসায়েল, এগুলো হলো নারীদের সাথে সম্পৃক্ত। সুতরাং অর্ধেক নারী অর্ধেক নর, আর পুরুষদের পক্ষে সবসময় সম্ভবপর না যে নবী আলাইহিসসালামের অন্দর মহলে গিয়ে স্ত্রীদের মতো সেখানে সারাদিন বসে থাকবে, এটা পুরুষের পক্ষে কারো পক্ষে সম্ভবপর না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষেও সম্ভবপর না, তার তো সংসার আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের একাধিক স্ত্রীর ব্যবস্থা করেছেন, এবং বিভিন্ন বয়সের মহিলা, কারণ বয়সের সাথে সাথে মাসায়েলের তারতম্য হয়। একজন জোয়ান মানুষ দাঁড়িয়ে থেকে নামাজ পড়তে পারে, তার দাঁড়া থেকে নামাজ পড়া লাগবে। বৃদ্ধ মহিলা, বৃদ্ধ মানুষ দাঁড়া থেকে নামাজ পড়তে পারে না, তাহলে তার মাসআলা হলো যেমনে পড়তে পারে সেমনে, বসে পড়তে পারলে বসবে, চেয়ারে পড়তে পারলে চেয়ারে পড়বে, অথবা শুয়ে পড়তে পারলে শুয়ে পড়বে। তাহলে মাসায়েলের তারতম্য হয়, বয়সের সাথে সাথে মানুষের মাসায়েলের তারতম্য হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহর এটা চূড়ান্ত ফয়সালা যে নবী আলাইহিসসালাম হলেন আখিরুজ জামানার নবী, তারপরে আর কোন নবী আসবে না, কিন্তু এই দীন ইসলাম কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় আল্লাহ রাখবেন। সুতরাং এই মাসায়েল গুলাকে সংরক্ষণ করা নবীর থেকে, এর জন্য একটা টিম ওয়ার্ক প্রয়োজন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বড় টিমকে বিভিন্ন বয়সের নারীদেরকে হুজুরের স্ত্রী বানিয়ে 24 আওয়ার হুজুরের সাহচর্যে তাদেরকে রেখে দিয়েছেন, হুজুরের অন্দর মহলে রেখে দিয়েছেন, যে অন্দর মহলের যে সমস্ত মাসায়েল নবী বলবেন, শরীয়তের বিধান বলবেন, ওহী নাজিল হবেন, এই মা জননীরা যেন এগুলোকে সংরক্ষণ করে রাখতে পারে। এই জন্য হযরত আয়েশার মতো এক মেধা সম্পন্ন এক কুমারী নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের স্ত্রী বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা হলো হিকমত। তাহলে দ্বীনি জরুরতে হুজুরের বিয়ে হয়েছে, 2 নম্বর হলো পলিটিক্যাল কারণে বিয়ে হয়েছে। ওহুদের বদরের ওহুদের যুদ্ধে কার নেতৃত্বে মক্কার মুশরিকরা যুদ্ধে অংশগ্রহণ করেছিল? আবু সুফিয়ান। এরপরে খন্দকের যুদ্ধে আবু সুফিয়ানের নেতৃত্বে তারা এসেছিল, বড় বড় যুদ্ধের নেতৃত্ব দিয়েছে হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ানের মেয়ের সঙ্গে যেদিন হুজুরের বিয়ে হয়ে গেছে, এরপরে আর জীবনে কোনোদিন অস্ত্র উঠায় নাই। যে কার বিরুদ্ধে অস্ত্র উঠাবো, জামাইয়ের বিরুদ্ধে? অনুরূপ ভাবে সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, ওনার সঙ্গে হুজুরের যখন নাকি বিয়ে হয়ে গেল, তখন ইহুদিরা আর কোনোদিন হুজুরের বিরুদ্ধে, এই গোত্রের ইহুদিরা এই গোত্র আর হুজুরের বিরুদ্ধে অস্ত্র উঠায় নাই। বনি মুস্তালেকার যুদ্ধে নবী আলাইহিসসালামের যে স্ত্রী ছিলেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহ আনহা, তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক যুদ্ধকে বন্ধ করলেন। জুয়াইরিয়া বিনতে হারেস বনী মুস্তালিকের গোত্রের গোত্রপতির মেয়ে ছিলেন, তার সঙ্গে যখন হুজুরের বিয়ে হয়ে গেল তখন তার বাবাও মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে বাবাই বিয়ে দিয়েছেন এবং গোত্রের অধিকাংশ মানুষ মুসলমান হয়েছে, আর দ্বিতীয়বার কোনোদিন মুসলমানদের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করে নাই। তাহলে এই তিনটা বিয়ে ছিল পলিটিক্যাল কারণে, উম্মতে মুহাম্মাদের বিরাট স্বার্থের কারণে। সারা জীবন যদি শুধু যুদ্ধই করে ইসলামকে এস্টাবলিশ কিভাবে করবে? ইসলাম কি শুধু যুদ্ধের নাম? ইসলামের আর কোনো কাজ কারবার নেই? সেই জন্য নবী আলাইহিসসালাম এই পলিটিক্যাল কারণে, মুলকি কারণে, রাষ্ট্রীয় প্রয়োজনে তিনি এই বিয়েগুলো করেছিলেন। আরেকটা হলো সাংসারিক প্রয়োজনের কারণে বিয়ে করেছিলেন। খাদিজাতুল কুবরা যখন মারা যান, হুজুরের বয়স তখন হলো 50 বছর, পঞ্চাশ বছরের তিনি স্ত্রীকে হারালেন। ঘরে চারটা হলো যুবতী মেয়ে। এখন সংসার দেখবেন নাকি নবুয়তের দায়িত্ব পালন করবেন, নাকি প্রচার প্রসারের কাজ করবেন, না মেয়েদের টেক কেয়ার করবেন? চারটা মেয়েকে পালতে হলো তো সারাদিন শুধু তাদের একবার নাস্তা দাও, আবার হলো লাঞ্চ বানিয়ে দাও, আবার ডিনার বানিয়ে দাও। এই মেয়েদেরকে টেক কেয়ার করতেই যদি নবীর সমস্ত দিন কেটে যায় তাহলে নবী আলাইহিসসালাম প্রচার প্রসার কখন করবেন? বাইরে কখন যাবেন? যুদ্ধের ময়দানে কখন যাবেন? এই জন্য নবী আলাইহিসসালাম সাংসারিক প্রয়োজনে হযরতে সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হুজুরের স্ত্রী হিসাবে ঘরে এলেন তখন হুজুরের সংসার তিনি টেক কেয়ার করলেন। রান্না বাড়ি মেয়েদের টেক কেয়ার, সাংসারিক কত জরুরত আছে কিনা? ইসলাম তো বৈরাগ্য ধর্মের নাম না, ইসলাম হলো সংসারও করা লাগবে, বিবি বাল বাচ্চাও থাকা লাগবে, ব্যবসা বাণিজ্যও করা লাগবে, চাকরিও করা লাগবে, এরপরে দিন পালন করা লাগবে, এর নাম হলো ইসলাম। ইসলামে লা রুহবানিয়্যাতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যের কোনো সুযোগ নাই, সংসার ত্যাগ করার কোনো সুযোগ নাই, ইসলামে অবিবাহিত থাকার, কুমার কুমারী থাকার কোনো সুযোগ নাই। ফমান রাগিবা আন নিকাহু মিন সুন্নতি ফমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, নিকাহ হলো আমি নবীর অন্যতম সুন্নাত, যে এই সুন্নাতকে ইগনোর করবে, অবজ্ঞা করবে, সে আমি নবীর খাঁটি উম্মত নয়। তাহলে বিয়ে শাদিও করা লাগবে এবং সংসারও করার ভিক্ষাবৃত্তিকে নবী আলাইহিসসালাম কঠিন ঘৃণা করেছেন এবং ভিক্ষাবৃত্তি হলে ইসলামে হারাম করা হয়েছে, কেউ ভিক্ষা করে খেতে পারবে না, কর্ম করে খাওয়া লাগবে, এর নাম হলো ইসলাম। তাহলে সংসারও ঠিক রাখা লাগবে। আপনি বিরাট বুজুর্গ হয়েছেন, সংসারের কোনো খোঁজ খবর নাই, এর নাম ইসলাম না। বিবি বাল বাচ্চার কোনো খোঁজ খবর নাই, কি খাইলো না খাইলো, তাদের খাবার আছে কিনা, তাদের ভরণ পোষণের ব্যবস্থা আছে কিনা, কোনো খোঁজ খবরই নাই, এর নাম ইসলাম না, এর নাম হলো ভণ্ডামি, এটা বৈরাগ্য। ইসলাম এ ধরনের বৈরাগ্যকে জায়গা দেয় না। সেই জন্য নবী আলাইহিসসালাম যেহেতু তার মাধ্যমে এই ধর্ম প্রচার হয়েছে, তারও সংসার ছিল, তারও ছেলে মেয়ে ছিল, ছেলে মেয়ের সব প্রয়োজন মিটাতে হয়েছে। যদি তিনি সারাদিন ছেলে মেয়েদের পিছনে যদি সময় ব্যয় করেন, রান্নাবাড়ির থেকে নিয়ে কাপড় ধোয়ার থেকে নিয়ে তাদের গোসল করানোর থেকে নিয়ে মেয়েদের টেক কেয়ার করা পর্যন্ত যদি থাকেন তাহলে প্রচার কাজ কখন করবেন? এই জন্য সাউদা বিনতে জামআকে তিনি হলে বিয়ে করলেন। তাহলে মৌলিকভাবে তিনটি কারণে হুজুর একাধিক বিয়ে করেছেন। একটি হলো দ্বীনি জরুরতের কারণে, দুই নম্বর হলো পলিটিক্যাল কারণে, আর তিন নম্বর হলো সাংসারিক কারণে। একটি বিয়েও নবী আলাইহিসসালাম তার কামনা বাসনা এবং নিজের যৌবিক চাহিদার কারণে বিয়ে করেননি। কোনো মুসলমান যদি এক ধরনের সন্দেহ পোষণ করে বা তার ধারণা জন্মে না, তাহলে সে ইসলামের গণ্ডির থেকে বের হয়ে যাবে। নবীর প্রতি কখনোই এ ধরনের কুধারণা আনা যাবে না। নবী আলাইহিসসালামের চারিত্রিক বৈশিষ্ট্য এত উন্নত যে আল্লাহ পাক তার সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আদিল, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী আলাইহিসসালামের জীবন আদর্শে তোমাদের জন্য অনুপম আদর্শ রয়েছে, উত্তম আদর্শ রয়েছে, যাকে তোমরা হলো ফলো করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবী আলাইহিসসালামকেও সম্মান করার তৌফিক দান করেন এবং তার স্ত্রীদেরকে তার পরিবারবর্গকেও সম্মান করার তৌফিক দান করেন, একজনকে তার সাহাবায়ে কেরামদেরকে সম্মান করার তৌফিক দান করেন, তাদের মাধ্যমে আমরা হলাম দীন পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল মঞ্জুর করেন। আগামীকালকে ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনা মূসা আলাইহিসসালামের জীবনে নিয়ে আলোচনা চলছিল, ইনশাআল্লাহ সেই আলোচনার বাকি অংশটা আমরা আগামীকালকে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তিনটি অসুস্থ মানুষের জন্য দোয়া চাওয়া হয়েছে। আমাদের রেগুলার মুসল্লি সাখাওয়াতুল্লাহ ভাই, ওনার মা করোনা রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে আইসিইউতে আছেন, বড় ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। আর আমাদের টরেন্টোতে থাকেন নূর এলাহি ভাই, ওনার আম্মাও করোনা রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে মৃত্যুর সঙ্গে লড়ছেন। আর আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বোন লাইজো আপা, ওনার পিতাও স্বাস্থ্যগত কারণে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে হসপিটালেতে আইসিইউতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ওনাদের তিনজনের জন্য দোয়া করব। আল্লাহ পাক যদি হায়াত থেকে যেন সুস্থ করে দেন, আর হায়াত যদি না থাকে আল্লাহ পাক যেন ইমানের সঙ্গে নিয়ে যান। আরও বহু মানুষ আজকে দুনিয়ার প্রান্তে প্রান্তে কত ধরনের রোগে তারা সাফার করছে, ভুগছে, শুধু করোনাতেই তো নয়, অনেকের ক্যান্সার আছে, অনেকের আলসার আছে, অনেকের হার্ট প্রবলেম আছে, অনেকের কিডনি ড্যামেজ, অনেকের হলো স্ট্রোক হয়েছে, কত ধরনের অসুস্থতা দুনিয়া আছে। প্রত্যেকের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন প্রত্যেককে সুস্থ রাখেন। আর আমরা যারা সুস্থ আছে এই সুস্থতার নিয়ামতকে আল্লাহ পাক যেন মৃত্যু অবধি পর্যন্ত আল্লাহ পাক টিকিয়ে রাখেন। সুস্থতার চেয়ে বড় নিয়ামত কিচ্ছু নাই। আপনি যদি অসুস্থ হন প্রাসাদেও আপনার ভালো লাগবে না, যত সুস্বাদু খাদ্য আপনাকে দেওয়া হয় ভালো লাগবে না, আপনার ইবাদত করতে মন চাইবে না। সেই জন্য সুস্থতার নিয়ামত হলো বড় নিয়ামত। আল্লাহুম্মা আনতা সালামু মিনকা সালামু হাইয়িনা রাব্বানা ফিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রাব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار توفنا مسلما وألحقنا بالصالحين إله العالمين পবিত্র জুমার রাতে আমরা কতকগুলি গুনাহগার বান্দা বান্দি দুনিয়ার প্রান্ত প্রান্ত থেকে একত্রিত হয়ে দীন সম্পর্কে সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু আলোচনা করে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ তুমি এই মাহফিলের যত সওয়াব হাদিয়া দান করেছো এই সওয়াব হাদিয়াটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে তাজদারে মদিনা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের রওজায় থারে পৌঁছে দিও। তমাম আম্বিয়া আলাইহিসসালাম যত সাহাবা তাবেঈন তাবে তাবেঈন আউলিয়া আল্লাহ যাকিরিন শাকিরিন সালিহিন যারাই আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে কবরবাসী হয়ে গেছেন তাদের আরওয়া পাকের হাদিয়াকে পৌঁছে দিও। ইলাহুল আলামিন বিশেষ করে আমরা যারা হাত উঠিয়েছি আল্লাহ আমাদের পিতা মাতা শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে যেখানে অন্ধকার কবরে শুয়ে আছেন আল্লাহ তুমি তাদের আরওয়া ফাকের হাদিয়াকে পৌঁছে দিও, প্রত্যেকের কবর আজাবকে তুমি মাফ করে দিও। রব্বুল আলামিন আমাদেরকেও কবর দেশে যাওয়ার আগে খাঁটি মুমিন মুত্তাকি বানিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। ইলাহাল আলামিন রব্বুল আলামিন পৃথিবীর আনাচে কানাচে যত নর নারী কি আল্লাহ অসুস্থ তাদেরকে সেহাতে কামলা হায়াতে তাইয়েবা দান করো। ইলাহাল আলামিন আল্লাহ তিনজন কি আল্লাহ ব্যক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে, তাদের কলিজার টুকরা সন্তানরা আল্লাহ অস্থির হয়ে গেছে, রব্বুল আলামিন তাদের দিলে একটু শান্তি নেই, আল্লাহ তুমি মেহরবানি করে এই তিনজন রোগীকে তুমি দারু শেফা থেকে শেফা দিয়ে দিও। আল্লাহ যদি হায়াত থেকে থাকে রব্বুল আলামিন মেহরবানি করে তুমি তাদেরকে সুস্থ করে দিও, আর যদি হায়াত না থাকে তুমি ঈমানের সঙ্গে খাতেমা বিল খায়র নসিব করো। রব্বুল আলামিন তুমি তো ওই প্রভু, তুমি তো মাবুদ, তুমি ডাক্তার সারা মেডিসিন সারা মাধ্যম সারাই ভালো করে দিতে পারো, জিন্দাকে মারতে পারো, মুর্দাকে জিন্দা করতে পারো, অসুস্থকে সুস্থ বানাতে পারো, সুস্থকে অসুস্থ বানাতে পারো। রব্বুল আলামিন তোমার হাতেই সবকিছু, তুমি মেহরবানি করে তাদেরকে সুস্থতা দান করো। রব্বুল আলামিন আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আবরু সময় আল্লাহ সব কিছুকে তোমার দিনের জন্য এ আল্লাহ তুমি কবুলে মঞ্জুর করো, এমন কাজ আমাদের দ্বারা করিও না যে আল্লাহ যেই কাজে তুমি অসন্তুষ্ট হও, যে কাজ তুমি করলে সন্তুষ্ট হও সে কাজগুলোকে আমাদেরকে বেশি বেশি করে করার তৌফিক দান করো। রব্বুল আলামিন আল্লাহ তোমার ঘরের মুসল্লি ভাইরা যেন আল্লাহ আরামে নামাজ পড়তে পারেন, শান্তিতে নামাজ পড়তে পারেন, আল্লাহ ঠান্ডায় নামাজ পড়তে পারেন। এই জন্য তোমার যে সমস্ত বান্দারা আল্লাহ তোমার ঘরকে ঠান্ডা করার জন্য আল্লাহ ফ্যানের ব্যবস্থা করেছেন, আল্লাহ কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ ওনাদেরকে তুমি আল্লাহ আরশের ছায়ার নিচে ঠান্ডা আবহাওয়া দান করো। রব্বুল আলামিন ওনাদের পিতা মাতা পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল আত্মীয় স্বজন যারাই কবরবাসী হয়ে গেছেন আল্লাহ তুমি এর দানের উসিলা তাদের কবরে আল্লাহ তুমি জান্নাতের আল্লাহ সুবাস পৌঁছে দাও, জান্নাতের গালিচা বিছিয়ে দাও, জান্নাতের ফলমূল দিয়ে তাদেরকে রিজিক দান করো, তাদের রিজিকের মাঝে তুমি বরকত দান করো, ফ্যামিলিতে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, কামাই রুজিতে তুমি বরকত দান করো, হালাল কামাই করার তৌফিক দান করো। ইলাহাল আলামিন আল্লাহ তুমি আমাদেরকে বারবার হারামাইন শরীফাইনের জিয়ারত নসিব করো, আল্লাহ তুমি আমাদের দোয়াগুলোকে মেহরবানি করে কবুল মঞ্জুর করো। ওসল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা محمد وآله وأصحابه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.